বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 21 ফেব্রুয়ারি এবং ফার্সি 13 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকাল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstudio.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পারেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদ 5 অথবা ইরানস্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরানকে হুমকি হিসেবে অভিহিত করে পেন্টাগনের বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তরে বিএনপির চিঠি ও আওয়ামী লীগের প্রতিক্রিয়া প্রসঙ্গে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে ইরানে ইসলামের বিপ্লব বিজয়বার্ষিকী উপলক্ষে নিয়মিত পরিবেশনা আলোকোজ্জ্বল 10 প্রভাত শীর্ষক আলোচনা। এরপর রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা। এরপর প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা কোরআনের আলো। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ। সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাও জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। জনগণের সর্বোচ্চ প্রতিরোধ আমেরিকার সর্বোচ্চ চাপকে পরাজিত করেছে। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে গিয়ে বললেন প্রেসিডেন্ট রাইসি। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আগ পর্যন্ত ইস্পাহান পরমাণু স্থাপনায় আইএইএ কে নজরদারি করতে দেয়া হবে না, পাশ্চাত্যকে সাফ জানিয়ে দিল ইরান। বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ওমিক্রনের প্রকোপ। 7 দিনে রোগী বেড়েছে 1 লাখ। জানুয়ারি মাসে মৃতদের 27% নেননি করোনার টিকা। এবং আমেরিকা রাশিয়াকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে বলে পুতিনের অভিযোগ। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত বললেন অবশ্যই নিষেধাজ্ঞার জবাব দেবে মস্কো। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি আজ ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইরানের মন্ত্রিসভার সদস্যরা। ইসলামী বিপ্লব বার্ষিকীকে সামনে রেখে মন্ত্রীদের নিয়ে প্রেসিডেন্ট সেখানে যান এবং এর মধ্য দিয়ে তারা আবারও ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনির লক্ষ্য আদর্শে অটল থাকার শপথ নেন। তার পথ অনুসরণ অব্যাহত রাখার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন। মরহুম ইমাম খোমেনির মাজার জিয়ারত শেষে প্রেসিডেন্ট ও মন্ত্রীরা পার্শ্ববর্তী বেহেশতে জাকরা কবরস্থান পরিদর্শন করেন। ইসলামী বিপ্লবের পর থেকে পর্যন্ত যে সমস্ত ইরানি নাগরিক শহীদ হয়েছেন তাদের অনেককে সেখানে দাফন করা হয়েছে। এসব শহীদের প্রতি তারা শ্রদ্ধা জানান। ইরানের ইসলামী বিপ্লব সফল হওয়ার বার্ষিকী উপলক্ষে গতকাল থেকে 10 দিন ব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। বিপ্লব চূড়ান্তভাবে সফল হওয়ার আগের গুরুত্বপূর্ণ এই 10 দিন আলোকোজ্জ্বল 10 প্রভাত নামে পরিচিত। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন তার দেশের জনগণের সর্বোচ্চ প্রতিরোধের কারণে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। তিনি আজ ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারতের সময় একথা বলেন। তিনি আরো বলেন, মার্কিন কর্মকর্তারা তাদের এই ব্যর্থতার কথা নিজেরাই স্বীকার করেছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ শুরু হয় এবং জো বাইডেনের প্রশাসন ক্ষমতায় আসার পর সেই নীতি অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট বলেন, যখন মার্কিন কর্মকর্তারা তাদের এই ব্যর্থতার স্বীকার করে তখন সেটি ইরানের জনগণের জন্য বিজয় হয়ে দেখা দেয়। ইরান বলেছে, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আগ পর্যন্ত ইস্পাহান পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ কে নজরদারি করতে দেওয়া হবে না। ভিয়েনায় আইএইএ এর সদর দপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ রেজা গায়েবি গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তেহরানের এ শক্ত অবস্থানের কথা ঘোষণা করেন। তিনি বলেন, আইএইএ এর পক্ষ থেকে সোমবার ইরানের পরমাণু তৎপরতা সম্পর্কে সর্বশেষ তথ্যে বলা হয়েছে, ইরানের কারাজ পরমাণু স্থাপনায় বর্তমানে সেন্ট্রিফিউজের যন্ত্রাংশ উৎপন্ন হচ্ছে। তেহরান যন্ত্রাংশ উৎপাদনের এই কাজ ইস্পাহানে নবনির্মিত পরমাণু স্থাপনায় স্থানান্তর করতে চায়। আইএইএ তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি বলেন, আইএইএ এই মুহূর্তে এতটুকু তথ্য জেনে রাখতে পারে যে ইস্পাহান পরমাণু স্থাপনায় সেন্ট্রিফিউজ উৎপাদনের কাজ এখনও শুরু হয়নি। এ সংক্রান্ত বাকি তথ্য ভিয়েনা সংলাপের মাধ্যমে পরমাণু সমঝোতা পুনরায় কার্যকর হওয়ার আগ পর্যন্ত আইএইএ কে দেয়া হবে না। ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই এর প্রধান মোহাম্মদ ইসমাইলি বলেছেন, দেশের উন্নয়নের পেছনে পরমাণু প্রযুক্তি হচ্ছে চালিকা শক্তি। সেজন্য তিনি ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরকে নতুন প্রযুক্তিগুলো আরও দ্রুত এগিয়ে নেওয়ার পথ করে দেওয়ার আহ্বান জানান। ইরানের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী শহীদ ফাকরিজাদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে মোহাম্মদ ইসমাইল এসব কথা বলেন। 2020 সালের 27 নভেম্বর বিজ্ঞানী ফাকরিজাদে গুপ্ত ঘাতকের হামলায় শহীদ হন। ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে ইহুদিবাদ ইসরায়েল এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং ইসরায়েলের পক্ষ থেকে বিভিন্ন সময় একথা স্বীকার করা হয়েছে নানাভাবে। বাংলাদেশে করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রনের প্রকোপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, গত 7 দিনে দেশে রোগী বেড়েছে 1 লাখ। এছাড়া সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে করোনায় আক্রান্ত হয়ে যে 322 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে করোনার টিকা নিয়েছিলেন মাত্র 88 জন, বাকি 234 জনই টিকা নেননি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
করোনা ভাইরাসের অতি সংক্রামক অমিক্রনের ত্রাস চলছে বাংলাদেশে। ঘরে ঘরে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, তাদের কেউ পরীক্ষা করাচ্ছেন আর কেউ পরীক্ষা করাচ্ছেন না। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা, গত 1 সপ্তাহে বেড়েছে মৃত্যুও। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, গত 7 দিনে দেশে রোগী বেড়েছে 1 লাখ। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 13,141 জন রোগী। এ নিয়ে দেশে এযাবৎ করোনা শনাক্ত রোগীর সংখ্যা 18 লাখ ছাড়িয়েছে। সরকারি হিসেবে গত 12 জানুয়ারি শনাক্ত রোগী 16 লাখ ছাড়িয়েছে, এর 13 দিন পর 25 জানুয়ারি ছাড়িয়েছে 17 লাখ, আর 1 ফেব্রুয়ারি 18 লাখ পার হতে সময় লেগেছে মাত্র 7 দিন। স্বাস্থ্য অধিদপ্তরের মতে, সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 322 জন, তাদের মধ্যে করোনার টিকা নিয়েছেন মাত্র 88 জন, বাকি 234 জনই টিকা নেননি। এ অবস্থায় আজ বুধবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজবুল ইসলাম জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া করোনার নতুন উপধরন অমিক্রনের আরও একটি সাব ভেরিয়েন্ট বিশ্বের 57টি দেশে শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই সতর্ক করে জানিয়েছে, এই সাব ভেরিয়েন্টটি কিন্তু আগের তুলনায় বেশি সংক্রামক হতে পারে, আর বেশি সংক্রামক হলে ক্ষতি করার সম্ভাবনাও বেড়ে যায়। কাজেই আমাদের আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। রোগীর সংখ্যা কোনোভাবেই যাতে না বাড়ে সেজন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা সহ দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। এদিকে মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরও 2 সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এর আগে 21 জানুয়ারি করোনা সংক্রমণ রোধে আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত 2 সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের জরুরি নির্দেশনা দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে নিহত ব্যক্তি গেরিলা। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার নাদিগ্রাম এলাকায় উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে ওই গেরিলার মৃত্যু হয়েছে বলে পুলিশের দাবি। পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়েছে, সুপিয়ানের নাদিগাম এলাকায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষের পর এখনও 2-3 জন গেরিলা ও এলাকায় লুকিয়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে একজনের মৃত্যুর কথা বলা হলেও তার পরিচয় প্রকাশ করা হয়নি। ভারতের বিজেপি সরকার ইতিহাস ভূগোল সব ভুলিয়ে দিয়ে দেশটির পরম্পরা ঐতিহ্য নষ্ট করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলীয় এক কর্মসূচিতে বক্তব্য রাখার সময় এ মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, আজকে ইতিহাস ভুলিয়ে দিচ্ছে, ভূগোল ভুলিয়ে দিচ্ছে, দেশের পরম্পরা ঐতিহ্য নষ্ট করে দিচ্ছে। তিনি আজ বুধবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলীয় এক কর্মসূচিতে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বলছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিকে টার্গেট করে বলেন, টাকা ছাড়া ওদের আর কিচ্ছু নেই। টাকা, ইডি আর সিবিআই, বিজেপির তিন রত্ন, ইডি, সিবিআই আর অর্থ, আর বাদ বাকি সবটাই অনর্থ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, আমেরিকা তার দেশকে একটি যুদ্ধে জড়াতে চায়। তিনি আরো বলেছেন, রাশিয়ার উন্নতি এবং অগ্রগতিকে সীমাবদ্ধ করে ফেলার কাজে ইউক্রেনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় আমেরিকা। ইউক্রেন সংকট সম্পর্কে গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকা রাশিয়াকে নানা ধরনের হুমকি ধমকি দেওয়া সত্ত্বেও পুতিন এতদিন এ বিষয়ে নীরব ছিলেন। তিনি মঙ্গলবার এ ব্যাপারে প্রথম কোনো বক্তব্য বলেন। পূর্ব ইউরোপে নেটো জোটের বিস্তার নিয়ে রাশিয়ার উদ্বেগ সম্পর্কে আমেরিকা কোনো জবাব দিতে রাজি হচ্ছে না। তিনি সরাসরি সংঘাতের কথা উল্লেখ না করে পরোক্ষভাবে বলেন, ইউক্রেন যদি নেটোতে যোগ দেওয়ার বাসনা পূর্ণ করতে সক্ষম হয়, তাহলে তার পক্ষে এই জোটের অন্য সদস্য দেশগুলোকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে টেনে আনা সম্ভব হবে। ইউক্রেন সীমান্তে বর্তমানে সমরাস্ত্রসহ রাশিয়ার প্রায় 1,00,000 সৈন্য মোতায়েন রয়েছে। রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনে হামলা চালানোর মার্কিন দাবি প্রত্যাখ্যান করে এসেছে। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলে মস্কো শুধু ক্ষতিগ্রস্ত হবে না, সে সঙ্গে এর জবাবও দেবে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ওয়েসলি নেভেনজিয়া মঙ্গলবার নিউ ইয়র্কে এক বক্তব্যে এ সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, আমরা নিষেধাজ্ঞায় অভ্যস্ত হয়ে পড়েছি। তারা যদি নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে শুধুমাত্র রাশিয়া ক্ষতিগ্রস্ত হবে না। আমরা আশা করছি তারা এ বিষয়টি উপলব্ধি করে নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকবে। নিষেধাজ্ঞার জবাব দেওয়া হবে এবং আমরা অবশ্যই জবাব দেব। এদিকে ওয়াশিংটনস্থ রুশ দূতাবাস বলেছে, আমেরিকা মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার যেসব কথা বলছে, সে ব্যাপারে রাশিয়া নীরব থাকবে না। ওই দূতাবাসের অফিসিয়াল টুইটার পেজে দেয় এক পোস্টে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে এবং এটা করেছে আমেরিকা নিজেই, রাশিয়া নয়। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছুড়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারি দপ্তর হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এক প্রেস ব্রিফিংয়ে এ কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও বাণিজ্য কেন্দ্র দুবাইয়ে যে সর্বশেষ অভিযান চালিয়েছে তা মোকাবেলা করতে মার্কিন সেনারা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আরব আমিরাতের প্রতি সমর্থন জানাতে আমেরিকা মূলত এই পদক্ষেপ নিয়েছে বলে জেনসাকি জানান। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র দাবি করেছেন, ইরানের পক্ষ থেকে সুনির্দিষ্ট হুমকি রয়েছে। তাঁর এ দাবির কারণ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জন কর্বি ইরানের পশ্চিম এশিয়া নীতির ব্যাপারে ভিত্তিহীন দাবির পুনরাবৃত্তি করে বলেছেন, ইরানের পক্ষ থেকে সুনির্দিষ্ট হুমকি রয়েছে। তিনি পশ্চিম এশিয়ায় ইরানের পক্ষ থেকে বিরাজমান কথিত হুমকির দাবি করে আমেরিকা ও তার মিত্রদের যৌথ নৌমহড়ার কথা উল্লেখ করে বলেছেন, শুধু আমরাই নয়, একই সঙ্গে এ অঞ্চলে আমাদের মিত্রদেরকেও এ ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। পেন্টাগনের মুখপাত্র আরও দাবি করেছেন, তাদের মহড়া এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন আমরা এ নিশ্চয়তা অর্জন করতে চাই যে আমরা ইরানের হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছি। বর্তমানে পশ্চিম এশিয়ায় আন্তর্জাতিক পানির সীমায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের 18 দিনের যৌথ নৌমহড়া চলছে। বহু বছর ধরে আমেরিকা এ অঞ্চলে ইরান ভীতি ছড়ানোর চেষ্টা করছে। এরই অংশ হিসেবে তারা রাজনৈতিকভাবে ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা করার, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বিরোধ বাঁধানো, ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির জন্য ইরান বিরোধী জোট গঠন করা, পারস্য উপসাগরীয় অঞ্চলের কৌশলগত এলাকায় নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করা, ইসরায়েলের স্বার্থ রক্ষা করা এবং আরব দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উৎসাহিত করার চেষ্টা করছে। এদিকে মার্কিন কর্মকর্তারা এই অঞ্চলের আরব দেশগুলোর নিরাপত্তা দিতে বদ্ধপরিকর বলে দাবি করলেও তারা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করায় আরব মিত্ররা আতঙ্কিত হয়ে পড়েছে এবং আমেরিকার সহযোগিতা পাওয়ার বিষয়ে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। প্রকৃতপক্ষে এ অঞ্চলে মার্কিন উপস্থিতির কারণেই আঞ্চলিক নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা দেখা দিয়েছে। এ কারণে ইরান সবসময়ই এ অঞ্চলের দেশগুলোকে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে আসছে। তেহরান মনে করে বাইরের হস্তক্ষেপ সমগ্র এই অঞ্চলের নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে, তাই বাইরের হস্তক্ষেপ নয় বরং নিজেদের মধ্যে সহযোগিতা জোরদারের মাধ্যমেই কেবল নিরাপত্তা জোরদার করা সম্ভব। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি বলেন, কেবলমাত্র এ দেশগুলোর পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমেই নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হতে পারে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে দিচ্ছি বাংলাদেশের দিকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়ার কথা স্বীকার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল যে বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। মির্জা ফখরুল গতকাল বলেছিলেন, আন্দোলন সংগ্রামের অংশ হিসেবে দেশের মানবাধিকার পরিস্থিতি জানিয়ে উন্নয়ন সহযোগীদের চিঠি দিয়েছে বিএনপি, কোনো লবিস্ট নিয়োগ করেনি। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার সচিবালয়ে ব্রিফিং করে বিএনপিকে নতজানু ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার সচিবালয়ে ব্রিফিং করে বিএনপিকে নতজানু, ভঙ্গুর এবং পরনির্ভর একটি রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন। তাদের মনে রাখতে হবে, বিদেশিরা ক্ষমতায় বসাবে না, ক্ষমতায় বসাবে এদেশের জনগণ।
তারা জনগণের কাছে যায় না, যায় বিদেশিদের কাছে, যায় বিদেশি দূতাবাসের কাছে। তাদের বুঝতে হবে বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাতে পারবে না, ক্ষমতায় বসবার মালিক দেশের জনগণ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে অব্যাহত অগ্রযাত্রা তা অদম্য গতিতে এগিয়ে যাবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আর কোনোদিন বিএনপির সেই অন্ধকার যুগে ফিরে যাবে না। অপরদিকে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আজ সচিবালয়ে ভিন্ন এক ব্রিফিংয়ে মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বিএনপির চিঠি লেখা রাষ্ট্রদ্রোহিতার সামিল।
17 April 2019 চেয়ারম্যান সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন সাব কমিটি অন স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস, তার কাছে চিঠি লিখেছেন। চিঠিতে অনেক কথা লিখেছেন, তার কথার সারমর্ম হচ্ছে বাংলাদেশকে সাহায্য বন্ধ করাবো।
তদন্তী বলেন, মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা যে প্রচণ্ড মিথ্যাচার করেন, তারা দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছেন, তার প্রত্যক্ষ প্রমাণ এই নথিগুলো। শুধু তা নয়, তারা দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, তারা যে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে মিথ্যাচার করেছে ক্রমাগতভাবে, সেটি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফেরায় প্রমাণিত হয়েছে। অর্থাৎ তাদের পুরো রাজনীতিটাই মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে ইরানে ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে নিয়মিত পরিবেশনা আলোকোজ্জ্বল দশ প্রভাত।
আলোকোজ্জ্বল দশ প্রভাত।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের বার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ ধারাবাহিক আলোক উজ্জ্বল দশ প্রভাতের আজকের আয়োজনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব এই প্রত্যাশা রইল।
শহীদ জেনারেল কাসেম সোলাইমানি ইরানের ইসলামী বিপ্লবেরই এক মহাসাফল্যের নিদর্শন। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামের সফল এই মহানায়কের মৃত্যুতে অশ্রু বিসর্জন করেছেন বিশ্বের কোটি কোটি মুক্তিকামী মানুষ। কেবল ইরান ও ইরাকের প্রায় 1 কোটি মানুষ তার শোক সমাবেশে যোগ দিয়েছেন এবং ইরানে তার জানাজায় অংশ নিয়েছেন অন্তত 50 লাখ শোকার্ত জনতা। স্মরণকালের ইতিহাসে এত বড় জানাজা ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনির মৃত্যুর পর আর দেখা যায়নি। ইরানে খাঁটি ইসলামী বিপ্লব হওয়ার কারণেই কাসেম সোলাইমানির মতো খোদাভীরু ও অকুতোভয় মহান সেনাপতির আবির্ভাব ঘটা সম্ভব হয়েছে। মহান আল্লাহ কাসেম সোলাইমানিকে বদর ও ওহুদের শহীদ এবং কারবালার শহীদদের সমপর্যায়ের মর্যাদা দান করুন পরকালে।
ইরানে ইসলামী বিপ্লবের সাফল্য উজ্জীবিত হয়েছে বিশ্বের মুক্তিকামী জাতিগুলো। ফিলিস্তিন, আফগানিস্তান, কাশ্মীর, বসনিয়া, মিশর, আলজেরিয়া, তিউনিসিয়া ও লেবাননের মুক্তি আন্দোলনগুলোর সাফল্যে এই মহান বিপ্লবের প্রভাব ছিল অনস্বীকার্য। সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, ইয়েমেন ও লেবাননের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলনগুলোর সাফল্যে প্রায় প্রত্যক্ষ ভূমিকা রেখেছে ইসলামী বিপ্লবের দেশ ইরান। ইরানে ইসলামী বিপ্লবের পরপরই এই বিপ্লবের মহান রূপকার মরহুম ইমাম খোমেনির আহ্বানে মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদ সহ ফিলিস্তিনকে মুক্ত করার লক্ষ্যে বিশ্বের মুক্তিকামী জনগণকে জাগিয়ে তোলার জন্য প্রতি বছর পালন করা হচ্ছে বিশ্ব কুদস দিবস। এই দিবস ইসলামী ঐক্য জোরদারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরানের ইসলামী বিপ্লবকে অঙ্কুরেই বিনষ্ট করার জন্য মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী শক্তি ইরাকের সাদ্দাম সরকারকে দিয়ে ইরানের উপর চাপিয়ে দিয়েছিল আট বছরের দীর্ঘ এক যুদ্ধ। এছাড়াও ইরানের উপর চাপিয়ে দেয়া হয় নানা অবরোধ ও নিষেধাজ্ঞা। কিন্তু এ যুদ্ধ এবং অবরোধ আর নিষেধাজ্ঞাগুলো সামরিক, অর্থনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি ও চিকিৎসা খ্যাতসহ নানা খাতে ইরানকে স্বনির্ভর করে তুলেছে।
ইরানের সংগ্রামী জাতি ইসলাম ও ইমানের বলে বলিয়ান হওয়াতেই বিশ্বের সবগুলো সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের দোসর সরকারগুলোর সহায়তাপুষ্ট সাদ্দাম শেষ পর্যন্ত ইরানের কাছে নতজানু হতে বাধ্য হয়েছিল। ইরান মুসলিম বিশ্বের কাছে আবারও ইসলামী সভ্যতার এক নতুন রূপরেখা ও আদর্শ তুলে ধরতে সক্ষম হয়েছে। ইরান রাজনৈতিক ক্ষেত্রে এটা দেখাতে পেরেছে যে ইসলামের ভিত্তিতেই ন্যায় বিচার ভিত্তিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। অন্যদিকে পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও ইরান প্রমাণ করেছে যে প্রাচ্য ও পাশ্চাত্যের পরাশক্তিগুলোর তাবেদারি না করেও এবং ইসলামের ছায়াতলে থেকেই স্বাধীন থাকা যায়। বিশ্বের মুসলিম মানবতা ও জাতিগুলোর প্রতি ইসলামী ইরানের সমর্থন ও সহায়তা বিশ্বব্যাপী ইরানের ইসলামী বিপ্লবকে জনপ্রিয় করে তুলেছে। তাই পশ্চিমা শক্তিগুলো ইসলাম ও ইরানের ইসলামী বিপ্লবের বিরুদ্ধে শুরু করেছে সর্বাত্মক সাংস্কৃতিক ও প্রচারণার যুদ্ধ। এরই আওতায় প্রায়ই ইসলাম ও পবিত্র কোরআনের অবমাননার পদক্ষেপ নেয় পশ্চিমা সরকারগুলোর মদতপুষ্ট এক শ্রেণীর কুলাঙ্গার নেতা বা বুদ্ধিজীবী।
সালমান রুশদির স্যাটানিক ভার্সেস বইটি ছিল ইরানের ইসলামী বিপ্লবের প্রেক্ষাপটে ইসলামের বিরুদ্ধে পাশ্চাত্যের সাংস্কৃতিক ক্রুসেডের এক জ্বলন্ত দৃষ্টান্ত। কিন্তু ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি মুসলিম নামধারী মুরতাদ রুশদির মৃত্যুদণ্ড ঘোষণার ফতোয়া দিয়ে এ জাতি আগ্রাসনের পথ অনেকাংশেই প্রতিহত করেছেন। ইমাম খোমেনি সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভের কাছে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামী দাওয়াতের ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরেছিলেন আধুনিক এই যুগে। তিনি এই দাওয়াতে বলেছিলেন, সোভিয়েতের মূল সমস্যা কেবল অর্থনৈতিক নয়, খোদাহীনতা ও নাস্তিকতাই তাদের প্রধান সমস্যা। অন্যদিকে ইমাম খোমেনি মার্কিন নেতৃত্বাধীন ইসলাম সম্পর্কে বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছিলেন। মার্কিন নেতৃত্বাধীন এই ইসলাম কেবল মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি বিরোধ সহ নানা ধরনের ধর্মান্ধতা উস্কে দিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ বাড়ানোর চেষ্টা করেছে। এভাবে ইরানের ইসলামী বিপ্লব আন্তর্জাতিক অঙ্গনে ইসলামের সত্যিকারের রূপ ও ইসলামী ঐক্যের গুরুত্ব এবং ইসলামের বিরুদ্ধে পাশ্চাত্যের ষড়যন্ত্রগুলো শুরু তুলে ধরেছে। এসবও ইরানের ইসলামী বিপ্লবের বড় সাফল্য।
আবারও ফিরে আসছি শহীদ সোলাইমানির প্রসঙ্গে। সোলাইমানিকে রাষ্ট্রীয় সন্ত্রাসের আশ্রয় নিয়ে হত্যা করেছিল মার্কিন সরকার ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের বাইরে। ইরান বলেছিল এর কঠোর প্রতিশোধ নেওয়া হবে। এই প্রতিজ্ঞা অনুযায়ী ইরাকে সর্ববৃহৎ মার্কিন ঘাঁটি 13টি নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করে দেয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এই বাহিনীর কুদস ব্রিগেডের প্রধান ছিলেন শহীদ সোলাইমানি। এই ব্রিগেডের লক্ষ্য হল ফিলিস্তিন ও মুসলমানদের প্রথম কেবলাকে স্বাধীন করা। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত 70-80 বছরের মধ্যে এই প্রথম কোন দেশ বা শক্তি সরাসরি ঘোষণা দিয়ে কোন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালালো এবং তা ধ্বংস করতেও সক্ষম হল। ইরানের ইসলামী রাষ্ট্রই এই বিশাল কৃতিত্বের অধিকারী। এই হামলার পর মার্কিন সরকার বুঝে গেছে যে ইরানের উপর সরাসরি হামলা করার ক্ষমতাও আর কোন শক্তির নেই এবং মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন সাম্রাজ্যবাদের ভঙ্গুর কর্তৃত্ব যে কোনো সময় বালির বাঁধের মতো ভেসে যেতে পারে। ইরানের ইসলামী বিপ্লবকে দুর্বল বা অকেজো করার যে স্বপ্ন পশ্চিমারা দেখছিল তা এখন তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
শ্রোতা ভাই বোনেরা, ইরানের ইসলামী বিপ্লবের পটভূমি ও নানা সাফল্য নিয়ে আমরা আরো কথা বলব আগামী আসরগুলোতে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
আলোকোজ্জ্বল দশ প্রভাত শীর্ষ আলোচনাটি শুনে শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 2 ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, নিষেধাজ্ঞায় নতুন শঙ্কা পোশাক খাতে মানব জমিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ট্রাক চাপায় নিহত, চাপের মুখে প্রক্টোরিয়াল বডি প্রত্যাহার ইত্তেফাক। আলুর বাম্পার ফলন হলেও চিন্তায় কৃষক, যুগান্তর। প্রথম আলোর শিরোনাম, ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ 300 কোটি রুপি। কালের কণ্ঠের শিরোনাম, মার্কিন কংগ্রেসম্যান, আরও বাংলাদেশের উপর নিষেধাজ্ঞার তৎপরতা চলছে। ভারতের শিরোনাম, তৃণমূলের চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত মমতা, ঘোষণা করলেন পার্থ, আনন্দবাজার পত্রিকা। আমরা কি ওঁর চাকর? রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিলেন মুখ্যমন্ত্রী। আজকাল উত্তরপ্রদেশকে অপমান করেছেন নির্মলা সীতারমন, অর্থমন্ত্রীকে তোপ প্রিয়াঙ্কা গান্ধীর, সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক ইত্তেফাকের এক খবরে লেখা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রক্টোরিয়াল বডি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এ সময় উপাচার্য নিহত শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেন। এদিকে মাহমুদ হাবিব হিমেলের জানাজা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। সেখানে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী, শিক্ষক। আর জানাজার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি নিহতের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।
ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ 300 কোটি রুপি। প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, 2022-23 অর্থ বছরে বাজেট ঘোষণা করেছে ভারত। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এ বাজেট ঘোষণা করেন। বাজেটে এবার বাংলাদেশের জন্য আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে। গত বাজেটে বাংলাদেশের জন্য প্রথমে 200 কোটি রুপি বরাদ্দ করা হয়, এবারের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ 300 কোটি রুপি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মারফত এ অর্থ আগামী অর্থ বছরে বাংলাদেশে খরচ করা হবে। নরেন্দ্র মোদী সরকারের বাজেটে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর জন্য আগের মতোই অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
কৃষি বিষয়ক খবরে দৈনিক যুগান্তরের শিরোনাম এরকম, আলু বাম্পার ফলন হলেও চিন্তায় কৃষক। এখবরে বলা হয়েছে, খরচ তোলার শঙ্কায় কৃষকরা জমি থেকে আলু তুলছেন না, অথচ এখন আলুর ভরা মৌসুম। তা সত্ত্বেও মৌসুমে আলু নিয়ে বিপাকে পড়েছেন নীলফামারীর সৈয়দপুরের কৃষকরা। লাভ তো দূরের কথা, খরচ তোলা নিয়ে সংশয়ে রয়েছেন অনেক কৃষক, যার কারণে জমি থেকে আলু তুলতে চাচ্ছেন না তারা। কৃষকরা বলছেন, বিঘা প্রতি আলু উৎপাদনে খরচ 15,000 থেকে 16,000 টাকা, সেখানে বর্তমান বাজার দর 5 টাকা কেজি দরে বিক্রি করলেও বিঘা প্রতি আসে মাত্র 12,000 টাকার কিছু বেশি। সে হিসাবে লোকসান গুনতে হবে আলুতে।
নিষেধাজ্ঞায় নতুন সংখ্যা পোশাক খাতে মানব জমিনের এ শিরোনামের খবরে বলা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমান ও সাবেক 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞার পর নতুন সংখ্যা দেখা দিয়েছে পোশাক খাতে। যুক্তরাজ্যের ক্রেতারা নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে আমদানি রপ্তানিতে ব্যবহার হওয়া ঋণপত্রে বিশেষ একটি ধারা যুক্ত করে দিচ্ছেন। অতি সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন ধারাযুক্ত ঋণপত্র পাঠানো হয়েছে দেশের একজন গার্মেন্ট ব্যবসায়ীর কাছে। যুক্ত হওয়া ধারাটির কারণে বিদেশি ক্রেতাদের সঙ্গে অর্থ আদান প্রদানে জটিলতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আর কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, মার্কিন কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স বলেছেন, আরও বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞার তৎপরতা চলছে। এতে বলা হয়, বাংলাদেশের আরও কর্মকর্তা ও রাজনীতিবিদদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য বাংলাদেশের ভেতরে ও বাইরে জোরালো তৎপরতা চলছে।
৫৭ দেশে অমিক্রনের অতি সংক্রামক উপধরন WHO, এই শিরোনামের খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, করোনা ভাইরাসের অতি সংক্রামক অমিক্রনের একটি উপধরন বিশ্বের 57টি দেশে শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এ তথ্য জানিয়েছে। ইতিমধ্যে কিছু গবেষণা ইঙ্গিত দিয়েছে, অমিক্রনের মূল ধরনের চেয়ে উপধরন BA.2 অনেক বেশি সংক্রামক হতে পারে। WHO-র করোনা বিষয়ক শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভে সাংবাদিকদের বলেন, মানুষকে বোঝাতে হবে, সতর্ক করতে হবে যে ভাইরাসের বিস্তার অব্যাহত রয়েছে, ক্রমাগত ভাইরাসের বিবর্তন ঘটছে।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। তৃণমূলের চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত মমতা, ঘোষণা করলেন পার্থ। আনন্দবাজার পত্রিকার এ খবরে বলা হয়েছে, 5 বছর পর হচ্ছে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। দলের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপারসন পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনর্নির্বাচন হওয়ার কথা। বুধবার দুপুর 12টা থেকে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া। তৃণমূলের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়ার সাক্ষী হওয়ার জন্য বিরোধী দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, তবে এই আমন্ত্রণ তালিকায় নাম ছিল না বিজেপির। এদিকে দলের সাংগঠনিক ওই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, উত্তরপ্রদেশকে অপমান করেছেন নির্মলা সীতারমন, অর্থমন্ত্রীকে তোপ প্রিয়াঙ্কা গান্ধীর। বিস্তারিত খবরে বলা হয়েছে, সামনেই উত্তরপ্রদেশের নির্বাচন, ভোটের দামামা বেজে ওঠার আগেই আক্রমণের সুর চড়াল কংগ্রেস। এবার প্রিয়াঙ্কা গান্ধী কাঠগড়ায় তুললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে। মঙ্গলবার বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী উত্তরপ্রদেশ প্রসঙ্গে ইউপি টাইপ বলে যে শব্দ বন্ধ ব্যবহার করেছিলেন তা নিয়েই তাকে কটাক্ষ করেন কংগ্রেস নেত্রী।
আমরা কি ওর চাকর? রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিলেন মুখ্যমন্ত্রী। আজকালের এ শিরোনামের খবরে বলা হয়েছে, রাজ্যের আইন শৃঙ্খলা শাসকদের কার্যকলাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শাসক দলের তরফেও পাল্টা জবাব দেয়া হয়েছে, কিন্তু ঝামেলা এবার তুঙ্গে উঠল। রাজ্যপালকে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি ক্ষমা চাইছি, এটা করতে বাধ্য হলাম। মমতা বললেন, উনি যখনই পারছেন আমায় গালাগালি করছেন, আমাদের অ্যাকিউজ করছেন, অ্যাবিউজ করছেন, আমরা কি ওর বন্ডেড লেবার, চাকর বাকর? বাধ্য হয়েছি ব্লক করতে, এর জন্যে ক্ষমা চাইছি। তো শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সূরা হুজরাতের 1-5 পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সূরার 6-9 পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করব। প্রথমেই 6 আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين
হে ইমানদারগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসে, তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখো। এই আশঙ্কায় যে তড়ি খড়ি করে সিদ্ধান্ত নেওয়ার কারণে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি করে বসবে, ফলে নিজেদের কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হতে হবে।
আমরা অন্যের কাছ থেকে যেসব খবর পাই তা দুই ধরনের হয়। কোনো কোনো খবরের সঙ্গে আমাদের জীবন বা জীবিকার সম্পর্ক নেই, তবে কোনো কোনো খবরের সঙ্গে আমাদের জীবন ও জীবিকার গভীর সম্পর্ক রয়েছে। ওই খবরের উপর ভিত্তি করে আমরা আমাদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকি। এই আয়াতে দ্বিতীয় ধরনের খবরের কথা উল্লেখ করে বলা হচ্ছে, এ ধরনের খবর শোনার পর সিদ্ধান্ত গ্রহণের আগে একথা যাচাই করে নিতে হবে যে খবর প্রদানকারী ব্যক্তি সত্যবাদী নাকি মিথ্যাবাদী, সে ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধির জন্য খবরটি বর্ণনা করেছে নাকি প্রকৃত ঘটনা তুলে ধরছে। আমরা যদি এসব প্রশ্নের উত্তর না খুঁজেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাহলে পরবর্তীতে তার ক্ষতিপূরণ করা সম্ভব নাও হতে পারে।
এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, ইমানদার ব্যক্তিকে যে কোনো সিদ্ধান্ত গভীর চিন্তাভাবনা করে নিতে হবে, ভাষা ভাষা জ্ঞান নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। দুই, মিথ্যাবাদী বা গুনাহগার ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত তথ্য সঙ্গে সঙ্গে বিশ্বাস কিংবা অবিশ্বাস করার প্রয়োজন নেই, আমরা বিষয়টি যাচাই করে দেখব, কারণ অনেক সময়ে মিথ্যাবাদী মানুষও সত্য কথা বলে। তিন, কিছু মানুষ ও গণমাধ্যম সমাজে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভুল তথ্য ও গুজব রটিয়ে দেয়। এ ধরনের ক্ষেত্রেও ইমানদার মানুষ গুজবে কান না দিয়ে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করে।
এবারে সূরা হুজরাতের 7-8 আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়াল্লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি লা'ানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যা
وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم
আর তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন তিনি বহু বিষয়ে তোমাদের কথা শুনলে তোমরাই কষ্ট পেতে কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করেছেন এবং সেটাকে তোমাদের হৃদয়গ্রাহী করেছেন আর কুফরি পাপাচার ও অবাধ্যতাকে করেছেন তোমাদের কাছে অপ্রিয় যারা এসব বৈশিষ্ট্যের অধিকারী তারাই তো সত্য পথ প্রাপ্ত ইমান প্রিয়তা ও কুফর বিমুখতা আল্লাহর পক্ষ থেকে দান ও অনুগ্রহ আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়
এই দুই আয়াতে আল্লাহ তাআলার দুটি নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে এর একটি হল মানব জাতিকে হেদায়েত করার জন্য নবী রাসূল প্রেরণ এবং দ্বিতীয়টি মানুষের পবিত্র অন্তর বা বিবেক নবী রাসূলগণ তাদের যুক্তিপূর্ণ বক্তব্য সুস্পষ্ট ঐশী বিধান দিয়ে মানুষকে সৎপথ প্রদর্শন করেন অন্যদিকে তাদের ব্যক্তিগত জীবনও ছিল তাদের মুখনিসৃত বাণীর বাস্তব প্রতিফলন ঠিক এ কারণে ইমানদার ব্যক্তিরা নবী রাসূলদের পূর্ণ আনুগত্য করেন অন্যদিকে আল্লাহ তাআলা মানুষকে এমন প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন যে ভালো কাজ তার ভালো লাগে এবং খারাপ কাজ তার অপছন্দ উদাহরণস্বরূপ বলা যায় যে চোর অন্যের মাল চুরি করে সেও অন্তরে অনুভব করে কাজটি অত্যন্ত খারাপ ও নিন্দনীয়
এই দুই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল এক আমরা যদি অনুতপ্ত হতে না চাই তাহলে নিজেদের জীবনে রাসূলের শিক্ষা বাস্তবায়ন করতে হবে দুই ভালো কাজের প্রতি আকর্ষণ ও খারাপ কাজের প্রতি ঘৃণা প্রকৃতিগতভাবেই আমাদের মধ্যে দান করেছেন আল্লাহ তাআলা তিন আল্লাহর প্রেরিত পুরুষদের শিক্ষা অনুসরণ এবং নৈতিক অধঃপতন থেকে দূরে থাকার মাধ্যমে ব্যক্তি ও সমাজকে কলুষমুক্ত রাখা সম্ভব
منا الخطا منك العطا منا الرجاء منا الدعاء منا الخطا منك العطا
এবারে এই সূরার ৯ নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক
طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا
আর দুই দল মুমিনের মধ্যে যুদ্ধ ও বিবাদ দেখা দিলে তোমরা তাদের মধ্যে শান্তি স্থাপন করে দাও অতঃপর তাদের এক দল অন্য দলের বিরুদ্ধে বাড়াবাড়ি করলে যারা বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে যদি তারা ফিরে আসে এবং বাড়াবাড়ি বন্ধ করে তাহলে তাদের দুই দলের মধ্যে ন্যায়ের সাথে সন্ধি স্থাপন করো এবং সুবিচার করো নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন
এই আয়াতে আরেকটি সামাজিক ক্ষতির প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে কখনো কখনো সমাজের দুই ব্যক্তি বা দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে প্রতিটি দলই যুদ্ধে জয়ী হওয়ার জন্য নিজেদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাহায্য কামনা করে এই আয়াতে বলা হচ্ছে যারা যুদ্ধে লিপ্ত হয়নি তাদের উচিত হবে যুদ্ধরত পক্ষগুলোকে শান্তির দিকে আহ্বান করা যাতে সংঘাত আর ছড়াতে না পারে কিন্তু যদি দুই দলের একদল যুদ্ধ বন্ধ করতে সম্মত না হয় তাহলে সেই দলের বিরুদ্ধে বাকিরা যুদ্ধ করবে যাতে দলটি আর আগ্রাসন চালাতে না পারে এবং সমাজ আরো বড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়
এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল এক সামাজিক নিরাপত্তা রক্ষার দায়িত্ব সমাজে বসবাসরত প্রতিটি মানুষের কাজেই সমাজের কোথাও দ্বন্দ্ব সংঘাত ছড়িয়ে পড়লে সে ব্যাপারে ভ্রুক্ষেপহীন থাকা যাবে না। সংঘাতে জড়ানো দুই পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দিতে হবে, কিন্তু দুই পক্ষের এক পক্ষ যদি আগ্রাসী মনোভাব দেখাতে থাকে তাহলে তাকে বলপূর্বক থামিয়ে দিতে হবে, যাতে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। দুই, সমাজে বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টিকারী ব্যক্তির সঙ্গে আপোষ করা জায়েজ নয়। এ ধরনের ব্যক্তি মুসলমান হলেও তাকে রেহাই দেওয়া যাবে না। তো শ্রোতা বন্ধুরা, এর সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।
صل على محمد وآل محمد صل على محمد وآل محمد.
কোরআনের আলো অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরও একবার। জনগণের সর্বোচ্চ প্রতিরোধ আমেরিকার সর্বোচ্চ চাপকে পরাজিত করেছে। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে গিয়ে বললেন প্রেসিডেন্ট রাইসি, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আগ পর্যন্ত ইস্পাহান পরমাণু স্থাপনায় IAEA-কে নজরদারি করতে দেওয়া হবে না, পাশ্চাত্যকে সাপ জানিয়ে দিল ইরান। বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ওমিক্রনের প্রকোপ, 7 দিনে রোগী বেড়েছে 1 লাখ, জানুয়ারি মাসে মৃত্যুদের 27% নেননি করোনার টিকা। আমেরিকা রাশিয়াকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে বলে পুতিনের অভিযোগ, জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত বললেন অবশ্যই নিষেধাজ্ঞার জবাব দেবে মস্কো। শ্রোতা বন্ধুরা, এবারে সবশেষ পা একটি খবর। সিরিয়ার বিশাল ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। দৈনিক আল আরাবি আল জাদিদাজ লিখেছে, সিরিয়ার দিয়ারা জোর এবং তাদমোর প্রদেশের মাঝামাঝি এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়। সরকারের সম্মতিতে এই মহড়ার আয়োজন করা হয়। হোমস প্রদেশের সুকনা শহর থেকেও ক্ষেপণাস্ত্র বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সিরিয়ায় হিজবুল্লাহ এমন সময় সামরিক মহড়া চালালো যখন হিজবুল্লাহর সক্ষমতার বিষয়ে দখলদার ইসরায়েলের উদ্বেগ বেড়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।